শ্রোতা ভাই বোনেরা, এবার পরিবেশিত হচ্ছে পবিত্র কোরআনের তেলাওয়াত ও তর্জমা। সূরা নিসার 75 ও 76 নম্বর আয়াত তেলাওয়াত করছেন কারি আলী পারহেজগার।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وَمَا لَكُمْ لَا تُقَاتِلُونَ فِي سَبِيلِ اللَّهِ وَالْمُسْتَضْعَفِينَ مِنَ الرِّجَالِ وَالنِّسَاءِ وَالْوِلْدَانِ الَّذِينَ يَقُولُونَ رَبَّنَا أَخْرِجْنَا مِنْ هَذِهِ الْقَرْيَةِ الظَّالِمِ أَهْلُهَا وَاجْعَلْ لَنَا مِنْ لَدُنْكَ وَلِيًّا وَاجْعَلْ لَنَا مِنْ لَدُنْكَ نَصِيرًا الَّذِينَ آمَنُوا يُقَاتِلُونَ فِي سَبِيلِ اللَّهِ وَالَّذِينَ كَفَرُوا يُقَاتِلُونَ فِي سَبِيلِ الطَّاغُوتِ فَقَاتِلُوا أَوْلِيَاءَ الشَّيْطَانِ إِنَّ كَيْدَ الشَّيْطَانِ كَانَ ضَعِيفًا صَدَقَ اللَّهُ الْعَلِيُّ الْعَظِيمُ
بسم الله الرحمن الرحيم তোমাদের কি হয়েছে যে তোমরা আল্লাহর পথে এবং অসহায় নরনারী ও শিশুদের জন্য সংগ্রাম করবে না, যারা দুর্বলতার কারণে নির্যাতিত হচ্ছে? তারা ফরিয়াদ করছে, হে আমাদের রব, অত্যাচারীদের এই জনপদ থেকে আমাদের বের করে নিয়ে যাও এবং তোমার পক্ষ থেকে কাউকে আমাদের বন্ধু, অভিভাবক ও সাহায্যকারী তৈরি করে দাও। যারা ইমানের পথ অবলম্বন করেছে তারা আল্লাহর পথে সংগ্রাম করে, এবং যারা অবিশ্বাসী তারা তাগুতের পথে সংগ্রাম করে। সুতরাং শয়তানের সহযোগীদের সাথে সংগ্রাম করো এবং নিশ্চিত জেনে রাখো, শয়তানের কৌশল আসলে নিতান্তই দুর্বল। সাদাকাল্লাহুল আলিয়ুল আজিম। শ্রোতাবন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আপনারা যারা নিয়মিত আমাদের অনুষ্ঠান শোনেন তারা জানেন আমরা বস্তুনিষ্ঠতাকে সবার আগে গুরুত্ব দিয়ে থাকি। মুসলিম বিশ্বের স্বার্থে এবং সমগ্র মানবজাতির কল্যাণে আমাদের অবস্থান সবসময় ন্যায়ের পক্ষে। রেডিও তেহরানকে তাই অনেকেই বলেন বাক হিন্দের কণ্ঠস্বর। কিন্তু সময়ের সঙ্গে প্রযুক্তির উন্নয়নে রেডিওর কাঠাময় পরিবর্তনের পাশাপাশি আমাদের সম্প্রচারেও পরিবর্তন এসেছে। আমাদের এই অনুষ্ঠানে সরাসরি বিশ্ব সংবাদ কিংবা সংবাদ বিশ্লেষণ আর থাকছে না, থাকছে অন্যান্য অনুষ্ঠানমালা। কাজেই বিশ্বের খবরাখবর এবং বিশ্লেষণ জানার জন্য আমাদের ওয়েবসাইটের পাশাপাশি রেডিও তেহরানের সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে নজর রাখতে পারেন। আমাদের ওয়েবসাইটে যুক্ত হতে লগ ইন করুন firsttoday.ir/bn। ফেসবুক লাইভে অনুষ্ঠান শোনার লিঙ্ক facebook.com/iranradiobn। টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হবার লিঙ্ক t.me/farstudaybn। ইনস্টাগ্রামে যুক্ত হন এই ঠিকানায় instagram.com/iranradiobn1। ইউটিউবের লিঙ্ক youtube.com/@iranradiobn। ইরান রেডিওর সরাসরি লিঙ্ক iranradio.ir/bn। আমাদের ফেসবুক পেজ facebook.com/firsttodaybangla। রেডিও তেহরানের অনুষ্ঠান ইরান স্যাট বা বাদ 5 স্যাটেলাইটেও একযোগে প্রচারিত হয়। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনারা মতামত জানাতে পারেন এই ইমেইলে radiotehran1982@gmail.com। তো শ্রোতা বন্ধুরা, এবারে আমাদের অনুষ্ঠান মালায় আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি। সৌভাগ্যের শ্রেণী। শ্রোতা ভাই বোনেরা, সালাম ও শুভেচ্ছা নিন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো সৌভাগ্যের শ্রেণী শীর্ষক ধারাবাহিক আয়োজনের পঞ্চম পর্বে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি।
ঈসা আলাইসাল্লামের একজন হাওয়ারির বংশধর শামউন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক জটিল বিষয়ে প্রশ্ন করে সেসবের জবাব পেয়ে সন্তুষ্ট চিত্তে তাঁর প্রতি ইমান এনেছিলেন। তার প্রশ্নের জবাবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, মিথ্যাবাদীর চিহ্ন চারটি। এক, কখনো কথা বললে মিথ্যা বলে। দুই, যদি তাকে কিছু বলা হয় বিশ্বাস করে না। তিন, একের কথা অন্যের কাছে লাগিয়ে বেড়ায়। আর চার, মিথ্যারোপ করে। বিশ্বাসঘাতকের চিহ্ন চারটি। এক, আল্লাহর নির্দেশকে অমান্য করা। দুই, প্রতিবেশীকে কষ্ট দেয়া। তিন, সহকর্মীদের ঘৃণা করা। এবং চার, অবাধ্যদের সাথে ঘনিষ্ঠতা।
এরপর শামউন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আপনি আমাকে নিরাময় দিলেন এবং আমার অন্ধত্ব ঘুচিয়ে দৃষ্টিবান করে তুললেন। অনুগ্রহ করে আমাকে এমন কিছু পন্থা শিখিয়ে দিন যা দিয়ে আমি পথ চলতে পারি। রাসূলের খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে শামউন, সত্য কথা হল তোমার কিছু শত্রু রয়েছে যারা তোমার সাথে যুদ্ধে লিপ্ত হয় এবং তোমার দিনকে কেড়ে নিতে চায়। তারা জিন এবং মানুষ থেকে। মানুষের মধ্যে তোমার শত্রু হল যারা পরকালের ভাবনায় থাকে না এবং আল্লাহর কাছে যা রয়েছে সেদিকে কোনো আকর্ষণ নেই। তাদের চেষ্টা শুধু মানুষকে তাদের কাজের জন্য তিরস্কার করবে এবং ছিদ্রান্বেষণ করবে, তবে নিজের কাজের জন্যে কখনোই নিজেকে তিরস্কার করবে না। যদি তোমাকে দেখে সৎ, তাহলে হিংসা করবে এবং বলবে লোক দেখানো কাজ। আর যদি তোমাকে দেখে খারাপ, তখন বলে তার মধ্যে ভালো কিছুই নেই। আর জিনদের মধ্যে তোমার শত্রু হল ইবলিস এবং তার সেনাদল। যখন তোমার কাছে আসে, বলে তোমার পুত্র মারা গেছে, তখন তুমি বলবে সকল জীবই সৃষ্টি হয়েছে মৃত্যুবরণ করার জন্যে, আর আমার কলিজার টুকরো বেহেস্তবাসী হয়েছে, যা আমার জন্যে খুশির কারণ।
Thank you. বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শামউনকে আরো বলেছেন, আর যখন ইবলিস তোমার কাছে এসে বলবে তোমার মাল সম্পদ চলে গেছে, তখন বলবে সেই আল্লাহর প্রশংসা যিনি দান করেছেন এবং তুলে নিয়েছেন আর আমাকে জাকাত থেকে মুক্ত করেছেন, এখন আমার উপর কোনো জাকাত রইল না। আর যখন তোমার কাছে এসে বলবে লোকে তোমার উপর অত্যাচার করে অথচ তুমি অত্যাচার করো না, তখন বলবে নিশ্চয়ই কিয়ামতের দিন বিচার তাদেরই হবে যারা লোকজনের উপর অত্যাচার করে, আর পুণ্যবানদের বিচার নেই। আর যখন তারা তোমার কাছে এসে বলবে তুমি কত বেশি সদাচারী, এর মাধ্যমে সে চায় তোমার মধ্যে অহংকার সৃষ্টি করতে, তখন বলবে আমার মন্দ কর্ম আমার সদাচারের চেয়ে বেশি। আর যখন তোমার কাছে এসে বলবে তোমার নামাজ কত বেশি, তখন বলবে আমার গাফেলাতি আমার নামাজের চেয়ে বেশি। আর যখন এসে বলবে তুমি মানুষকে কত দান করো, তখন বলবে তাদের কাছ থেকে যা গ্রহণ করি তা আমি যে তাদেরকে দান করি তার চেয়ে বেশি। আর যখন শয়তান তোমার কাছে এসে বলবে তোমার উপর কত বেশি অত্যাচার করে, তখন তুমি বলবে আমি যাদেরকে অত্যাচার করেছি সেসব অনেক অনেক বেশি।
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, আর যখন শয়তান তোমাকে এসে বলবে তুমি কত বেশি কাজ করো, তখন বলবে এর চেয়েও বেশি আমি নাফরমানি বা আল্লাহর অবাধ্যতা করেছি। আর যখন তোমার কাছে এসে বলবে মদ পান করো, তখন বলবে আমি পাপ করব না। আর যখন শয়তান এসে তোমাকে বলবে দুনিয়াকে কি ভালোবাসো না, তখন বলবে আমি তাকে ভালোবাসি না যা অন্যদেরকে ধোকা দিয়েছে। হে শামউন, পুণ্যবানদের সাথে চলাফেরা করো এবং নবীদের অনুসরণ করো, ইয়াকুব ইউসুফ এবং দাউদ। নিশ্চয়ই আল্লাহ যখন ভূ নিম্নস্থ সাগরকে সৃষ্টি করলেন, তখন সে গর্বে উথলে উঠে বলল কি আছে আমার উপর প্রবল হবে। তখন জমিনকে সৃষ্টি করলেন এবং তার পৃষ্ঠদেশ বিস্তৃত করলেন, ফলে অপদস্ত হল। এরপর জমিন গর্ব করে বলল কি আছে আমার উপর প্রবল হবে। আল্লাহ পাহাড় সৃষ্টি করলেন এবং পেরেকের ন্যায় তার পৃষ্ঠে গেঁথে দিলেন যাতে সে নড়তে না পারে, ফলে জমিন অপদস্ত হল এবং স্থির হয়ে গেল।
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, এরপর পাহাড়গুলো জমিনের উপর গর্ব করল, মাথা উপরে তুলে ধরে বড়াই করে বলল কি আছে আমার উপর বিজয়ী হবে। আল্লাহ লোহাকে সৃষ্টি করলেন যাতে তা পাহাড় কাটতে পারে, ফলে পর্বত অপদস্ত হল। এরপর লোহা পাহাড়গুলোর উপর গর্ব করল, বলল কি আছে যা আমার উপর বিজয়ী হবে। আল্লাহ আগুনকে সৃষ্টি করলেন এবং লোহাকে দগ্ধ করলেন, ফলে লোহা অপদস্ত হল। এরপর আগুন শিখা ছড়াল ও গর্জন তুলে নিজে নিজে গর্ব করল, বলল কি আছে যা আমার উপর বিজয়ী হয়। আল্লাহ পানিকে সৃষ্টি করলেন এবং আগুনকে নিভিয়ে দিলেন, আগুন অপদস্ত হল। এরপর পানি নিজে নিজে গর্ব করল এবং ঢেউ ছড়াল, বলল কি আছে যা আমার উপর বিজয়ী হয়। আল্লাহ বাতাসকে সৃষ্টি করলেন যা পানির ঢেউকে ধাক্কা দিল এবং তার ভেতরে যা ছিল তা উতরে দিল আর তার প্রবাহ ধারাকে আটকে দিল, ফলে পানি অপদস্ত হল। এরপর বাতাস নিজে নিজে গর্ব করল এবং ঘূর্ণিঝড়ের উদ্রেক করল, বলল কি আছে যা আমার উপর বিজয়ী হয়। আল্লাহ মানুষকে সৃষ্টি করলেন, তারা অট্টালিকা নির্মাণ করল এবং ঝড়ের বিপরীতে আশ্রয় অন্বেষণ করল, ফলে বাতাস অপদস্ত হল।
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বললেন, এরপর মানুষ অবাধ্য হল, বলল কে আছে যে আমার উপর বিজয়ী হয়। আল্লাহ মৃত্যুকে সৃষ্টি করলেন এবং মানুষকে তার অধীন করে দিলেন, মানুষও অপদস্ত হল। এরপর মৃত্যু নিজে নিজে অহংকার করল, আল্লাহ তাকে বললেন নিজের উপর অহংকার করো না, আমি তোমাকে বেহেস্তি ও দোজখে দুদলের মধ্যে জবাই করে দেব আর কখনোই তোমাকে জীবিত করব না। তখন সে ভয় পেল। এরপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রাগের উপর ধৈর্য বিজয়ী আর ক্রোধের উপর দয়া বিজয়ী আর সাদাকা ভ্রান্তি ও বিচ্যুতিকে পরাজিত করে।
জ্ঞান বিজ্ঞানে ইরানীদের অবদান। শ্রোতা বন্ধুরা, জ্ঞান বিজ্ঞানে ইরানীদের অবদান শীর্ষক ধারাবাহিক অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। পরিবেশনায় রয়েছি আমি রেজওয়ান হোসেন
এবং আমি সোহেল আহমেদ।
গত পর্বের আলোচনা অনুষ্ঠানে আমরা মধ্যযুগে জ্ঞান বিজ্ঞানে বিখ্যাত ইরানি মনীষী আল খাওয়ারিজমির নানা আবিষ্কার ও গবেষণা কর্ম সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকের অনুষ্ঠানেও আমরা ইরানের আরেকজন মনীষীর অবদান সম্পর্কে আলোচনা করব। আশা করি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
প্রাচীন পারস্য সভ্যতা এবং আজকের ইরানেও গণিত শাস্ত্র সবসময়ই জ্ঞান বিজ্ঞানের অন্যতম গুরুত্বপূর্ণ অনুষঙ্গ হিসেবে বিবেচিত হয়ে আসছে। ত্রিকোণমিতি, বীজগণিত ও জ্যামিতির মতো গণিত শাস্ত্রের গুরুত্বপূর্ণ শাখাগুলো সহ বিভিন্ন গাণিতিক হিসাব ও ডেরাইভেটিভগুলোর ক্ষেত্রে অনেক তত্ত্বের আবিষ্কার ও বিকাশ মূলত ইরানি মনীষীদের মাধ্যমেই হয়েছে। ডেরাইভেটিভ হচ্ছে গাণিতিক হিসাব নিকাশের বিশেষ টার্ম। ডেরাইভেটিভগুলো হলো বিশেষ ধরনের আর্থিক যন্ত্র যা অন্তর্ভুক্ত সম্পত্তির একটি সংখ্যা থেকে তাদের মূল্য নির্ধারণ করে। ইরানি মনীষীরা এমন এক যুগে এসব ক্ষেত্রে বিস্ময়কর তত্ত্ব দাঁড় করিয়েছিলেন যখন বিশ্বের বিরাট অংশ অজ্ঞতা, মূর্খতা ও কুসংস্কারাচ্ছন্ন ছিল এবং জ্ঞান বিজ্ঞানের বিরুদ্ধে শত্রুতামূলক পরিবেশ বজায় ছিল। কুসংস্কারে আচ্ছন্ন ইউরোপের ইতিহাসের একটি সময়কে অন্ধকার যুগ বা কালো অধ্যায় হিসেবে অভিহিত করা হতো। ঠিক সেই সময়টিতেই প্রাচীন পারস্য ও ইসলামী সভ্যতা জ্ঞান বিজ্ঞান ও শিল্পক্ষেত্রে নজিরবিহীন অবদান রেখেছিল।
অর্থাৎ ইউরোপ যখন অজ্ঞতা ও মূর্খতায় ডুবেছিল এবং সে যুগে যারাই নতুন নতুন আবিষ্কার ও জ্ঞান গবেষণায় জড়িত থাকত তাদেরকে শুলে চড়ানো হতো অথবা আগুনে নিক্ষেপ করা হতো, তখন মুসলিম সমাজে জ্ঞান বিজ্ঞানের চর্চা ও চোখ ধাঁধানো বৈজ্ঞানিক অগ্রগতি সবাইকে তাক লাগিয়ে দিয়েছিল। তুরস্কের খ্যাতনামা ইতিহাসবিদ অধ্যাপক খালিল ইনালচিক তৎকালীন ইউরোপ ও ইসলামী সভ্যতার অবস্থার বর্ণনা দিতে গিয়ে বলেছেন, ইসলামের প্রাথমিক যুগে ইরানি সহ অন্যান্য মুসলিম মনীষীদের ইসলামী দর্শন ও কালাম শাস্ত্রে গভীর জ্ঞানার্জন এবং বৈজ্ঞানিক গবেষণা ও নতুন নতুন তত্ত্বের আবিষ্কার ইসলামী সভ্যতাকে সর্বোচ্চ পর্যায়ে নিয়ে গিয়েছিল। হিজরি চতুর্দশ শতাব্দীর ওই সময়টিকে বলা হতো ইসলামের স্বর্ণালী যুগ। ইরানি ও ইসলামী জ্ঞান ও সংস্কৃতির ভিত্তিতে গড়ে উঠেছিল বিশাল ইসলামী সভ্যতা। অন্যদিকে আজকের ইউরোপ তখন ছিল অজ্ঞতা, মূর্খতা ও কুসংস্কারে আচ্ছন্ন।
এ ব্যাপারে ইরানের ইতিহাসবিদ ডক্টর মুসা নাজাফি বলেছেন, হিজরে চতুর্দশ ও পঞ্চদশ শতাব্দী ছিল ইসলামী সভ্যতার বিকাশের যুগ এবং উন্নয়নের এ ধারা বহু শতাব্দী পর্যন্ত অব্যাহত ছিল। উদাহরণ হিসেবে বলা যায়, হিজরি নবম শতাব্দীতে ইরানের সাফাবি শাসনামলে, তুরস্কের ওসমানি শাসনামলে এবং কোনো কোনো আরব অঞ্চলে জ্ঞান বিজ্ঞানের বিভিন্ন শাখায় মুসলিম মনীষীদের অবদান ছিল চোখে পড়ার মতো। ইসলামের প্রাথমিক যুগে ইবনে সিনা, আবু রেহান বিরুনি, ফারাবি, গজ্জালি, খাজা নিজামুদ্দিন তুসি সহ আরও অনেক বিখ্যাত চিন্তাবিদ ও মনীষীর কথা উল্লেখ করা যায়, যারা জ্ঞান বিজ্ঞানের উন্নয়ন ঘটিয়ে সমগ্র মানব সভ্যতার বিকাশে বিরাট অবদান রেখে গেছেন। ইসলামী সভ্যতার এই সোনালী যুগে দর্শনশাস্ত্রেও বহু চিন্তাবিদের আবির্ভাব ঘটেছিল এবং এর প্রভাব পড়েছিল পরবর্তী শতাব্দীকালতে।
মৌলিক বিজ্ঞানের অন্যান্য শাখার মতো গণিত শাস্ত্রও ইরানি সভ্যতা বিকাশে বিরাট অবদান রেখেছে। বিশেষ করে ত্রিকোণমিতি, বীজগণিত ও জ্যামিতির উপর তাত্ত্বিক ও ব্যবহারিক গবেষণা হয়েছে ইরানে। ইরানে গণিতের ব্যাপক উন্নয়ন ও ব্যবহারের অন্যতম একটি কারণ হচ্ছে দর্শনশাস্ত্র সহ জ্ঞানবিজ্ঞানের কোনো কোনো শাখায় গবেষণার জন্য গণিতের ব্যবহার ছিল অপরিহার্য। এ কারণে দর্শন ও গণিতশাস্ত্রে বিশ্বখ্যাত বহু ইরানি মনীষীর আবির্ভাব ঘটেছে। তুরস্কের খ্যাতনামা ইসলাম বিশেষজ্ঞ ও ইতিহাসবিদ ডক্টর ফুয়াদ সেজগিন ইসলামের প্রাথমিক যুগের ইতিহাসে জ্ঞানবিজ্ঞানের বিভিন্ন শাখায় উন্নতির পেছনে গণিতশাস্ত্রে মুসলিম মনীষীদের তাত্ত্বিক ও ব্যবহারিক দিকের কথা উল্লেখ করে বলেছেন, দুঃখজনকভাবে মুসলিম মনীষীরা এসব ক্ষেত্রে গুরুত্বপূর্ণ আবিষ্কার বা নতুন নতুন তত্ত্ব দাঁড় করালেও তাদের নামে কোথাও কোনো কিছু নথিভুক্ত বা রেকর্ড হয়নি। আমি মুসলিম বিজ্ঞানীদের আবিষ্কৃত এমন কিছু যন্ত্রপাতির কথা বলতে চাই যা গণিতশাস্ত্রের ইতিহাসে কখনোই নথিভুক্ত করা হয়নি।
ডক্টর ফুয়াদ সেজগিন বলেছেন, আবু রেহান বিরোনির আবিষ্কৃত কম্পাসের কথা উল্লেখ করা যায়, যা দিয়ে তিনি পৃথিবীর মডেলে বৃত্ত আঁকানো শিখিয়েছিলেন। যদি এ ধরনের যন্ত্র না থাকত, তাহলে সূক্ষ্মভাবে পৃথিবীর মডেলে বৃত্ত আঁকা সম্ভব হতো না। এ কম্পাস ছাড়াও এ ধরনের চিত্রাঙ্কনের আরও অনেক পদ্ধতির বিস্তারিত বিবরণ আবু রেহান বিরোনি তার গ্রন্থে উল্লেখ করেছেন। বিরোনির উভয় পাশে ব্যবহৃত বিশেষ পদ্ধতির স্কেল আবিষ্কারের কথা উল্লেখ করা যায়, যা দিয়ে পৃথিবীর মডেল বা প্লেটের উভয় পাশের একটি আকৃতি আঁকতে ব্যবহৃত হতো। বিরোনি পৃথিবীর আয়তন বা ক্ষেত্রফল নির্ণয় করেছিলেন এবং তিনি পৃথিবীর ব্যাসার্ধ মাপার সমীকরণও শিখিয়েছিলেন। তার চিত্রাঙ্কন পদ্ধতি খ্রিস্টীয় ঊনবিংশ শতাব্দী পর্যন্ত গণিত শাস্ত্রের ইতিহাসে সবার কাছে ছিল অজানা। এছাড়া বিরোনি ত্রিকোণমিতি এবং জ্যোতির্বিজ্ঞানের হিসাব নিকাশ কোষে এর দৈর্ঘ্য নির্ধারণ করে দিয়েছিলেন। বিরোনি সর্বপ্রথম কোন প্রাচ্য মনীষী যিনি বলেছিলেন পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে।
আবু রেহান বিরোনির জন্ম হয়েছিল 362 হিজরির 3 জিলহজ মোতাবেক খ্রিস্টীয় 973 সালের সেপ্টেম্বর মাসে। প্রাচীন ইরানের খারেজম প্রদেশের কাস শহরে তার জন্ম হয়। বর্তমানে এই অঞ্চলটি মূলত উজবেকিস্তান ও তুর্কমেনিস্তানের অংশ। ভূগোল ছাড়াও গণিতশাস্ত্র, জ্যোতির্বিদ্যা ও চিকিৎসা বিজ্ঞানে তার বিরাট অবদান ছিল। তিনি বিশ্বের বহু অঞ্চল ও শহর সফর করেন। তিনি যে শহরেই যেতেন, সেখানকার দৈর্ঘ্য প্রস্থের মাপ নিতেন এবং ওই শহরের ভৌগোলিক অবস্থানকে বিশ্বের মানচিত্রে নির্দিষ্ট করতেন। ফলে তিনি অনেক বছর পরও মানচিত্র দেখে ওই স্থানটিকে চিহ্নিত করতেন। বলা যায় কার্টোগ্রাফি বিজ্ঞানের সূচনা করেছিলেন তিনি। কার্টোগ্রাফি হল শৃঙ্খল পদ্ধতি যা মানচিত্রের ধারণা, উৎপাদন, প্রচার এবং অধ্যয়নের সাথে সম্পর্কিত। কৌশলগুলির সেট বা মানচিত্র তৈরির শিল্প হিসেবেও পরিচিত। বর্তমানে এটি ভূগোলশাস্ত্রের অন্যতম গুরুত্বপূর্ণ একটি অধ্যায়।
বিরোনি ছিলেন প্রথম বিজ্ঞানী যিনি আধুনিক দৃষ্টিভঙ্গি নিয়ে ভূগোল বিষয়ে গবেষণা করেছেন এবং বিজ্ঞান চর্চাকে গণিতের ভিত্তির উপর দাঁড় করিয়েছেন। মানচিত্র তৈরির যে নতুন পদ্ধতি তিনি উপহার দেন, তার ভিত্তি ছিল গণিত ও জ্যামিতির মিশ্রণ। বাল্ক শহরের যে ভৌগোলিক পরিমাপ বিরোনি নির্ণয় করেছিলেন, তা আধুনিক পরিমাপের খুবই কাছাকাছি ছিল। তো শ্রোতা বন্ধুরা, জ্ঞান বিজ্ঞানে ইরানিদের অবদান শীর্ষক ধারাবাহিক আলোচনার আজকের আসর এখানেই শেষ করছি। আগামী অনুষ্ঠানে এ বিষয়ে আরও কথা বলার আশা রইল। আশা করি তখনও আপনাদের সঙ্গ পাব।
প্রিয়জন, শ্রোতাবন্ধুরা, আপনাদের সবাইকে অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি চিঠিপত্রের আসর। প্রিয়জন, আজকের আসরেও আপনাদের সঙ্গে আছি আমরা তিনজন। আমি নাসির মাহমুদ।
আমি আক্তার জাহান।
এবং আমি আশরাফুর রহমান। প্রত্যেক আসরের মতো আজও শুরুতেই আমি একটি বাণী শোনাতে চাই। আমিরুল মোমিনিন হযরত আলী আলাইহিসসালাম বলেছেন, তোমার বন্ধুর শত্রুর সাথে বন্ধুত্ব করো না, এতে তোমার বন্ধুর প্রতি শত্রুতা করা হবে।
আমরা সবাই এই গুরুত্বপূর্ণ উপদেশটি মেনে চলব, এ প্রত্যাশায় নজর দিচ্ছি চিঠিপত্রের দিকে। আসরের প্রথম মেইলটি এসেছে বাংলাদেশের জামালপুর জেলার মাদারগঞ্জ থানার পূর্ব নলসিয়া গ্রাম থেকে, আর পাঠিয়েছেন জাগো রেডিও লিসেনার্স ক্লাবের সভাপতি হারুনর রশিদ। তিনি লিখেছেন, এই অকাল দহন, এই কংক্রিট প্রতিযোগিতার অস্থির সময়েও আমি রেডিও শুনি, শুনি রেডিও তেহরানের অমীয় বাণী, অবারিত জ্ঞানের আলোকে আলোকিত শিশু কিশোরদের আসর রংধনু শুনি প্রতি বৃহস্পতিবারে, আহরিত জ্ঞানে নিজেকে শানিত করে সত্যিকারের মানুষের কাতারে খুঁজে পেতেই আমি শুনি রংধনুর আসর। মসনবীর গল্পগ্রন্থ থেকে অন্ধকারে হাতি দেখা তেমনই একটি শিক্ষামূলক চমৎকার গল্প, যা প্রচারিত হয়েছে গত 17 মার্চ। ওই দিনে রংধনু আসরের ছোট্ট বন্ধুদের সম্মিলিত কণ্ঠের শিশুতোষ গান এবং ঢাকার আরমানিটোলার বন্ধু সাউদা নাওয়ার আলিশার সাক্ষাৎকারটি চমৎকার লেগেছে।
ভাই হারুনর রশিদ, 17 মার্চ প্রচারিত রংধনু আসর সহ রেডিও তেহরান সম্পর্কে আপনার মূল্যায়ন জেনে সত্যিই ভালো লাগলো। আশা করি নিয়মিত লিখবেন। ভারতের আসামের বড়পেটা জেলার কান্দুলিয়া থেকে সকাল সন্ধ্যায় রেডিও লিসনার্স ক্লাবের সভাপতি আব্দুস সালাম সিদ্দিক লিখেছেন এবারের চিঠিটি। তিনি লিখেছেন, গত 14 মার্চ তারিখে প্রচারিত শ্রোতানন্দিত অনুষ্ঠান চিঠিপত্রের আসর প্রিয়জন বেশ ঘটা করে কয়েক বন্ধু ও বাড়িতে আসা মেহমানদের নিয়ে উপভোগ করেছি। বন্ধু ও মেহমানরা অনুষ্ঠান শুনে দারুণভাবে অভিভূত ও আনন্দিত হয়েছেন। তারা আগে জানতেন যে রেডিও তেহরান শুধুমাত্র শর্টওয়েভে প্রচারিত হয়, কিন্তু তাদেরকে অবাক করে দিয়ে প্রিয়জন সহ পুরো অনুষ্ঠান ফেসবুক লাইভ ও ইউটিউবে শোনানোর পর তারা কথা দিয়েছেন নিয়মিত অনুষ্ঠান শুনবেন।
লাইভ অনুষ্ঠান শুনিয়ে নতুন শ্রোতা বৃদ্ধি করায় আব্দুল সালাম সিদ্দিক ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ। বরিশালের কাশীপুর থেকে এবারের মেইলটি পাঠিয়েছেন জিল্লু রহমান জিল্লু। তিনি তৃণমূল বেতার শ্রোতা তথ্য ক্লাবের সভাপতি। জিল্লু ভাই লিখেছেন, ভালো লাগা, ভালোবাসা আর আস্থার এক গণমাধ্যম রেডিও তেহরান, সঠিক সংবাদ ও সুস্থ বিনোদনের প্রধান ভরসা এ বেতারের বাংলা বিভাগ। সেই ছোটবেলা থেকে এখন পর্যন্ত রেডিও তেহরানের সাথে আছি। এরই ধারাবাহিকতায় গত 28 ফেব্রুয়ারি তারিখের প্রিয়জনে কিছু কথা বলতে পারায় আমি খুবই আনন্দিত। এভাবেই আমাদের রেডিও ও শ্রোতাদের মেলবন্ধন অটুট থাকুক সেই কামনা করি।
সাক্ষাৎকারের পাশাপাশি চিঠি লিখে নিজের অনুভূতি প্রকাশ করায় জিল্লু রহমান জিল্লু ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভাই ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট ঢাকা কলোনি থেকে বিধানচন্দ্র সান্যাল পাঠিয়েছেন এবারের মেলটি। তিনি জানিয়েছেন, গত 20 মার্চ কলকাতার 32 পার্ক স্ট্রিটে AWR এর এক শ্রোতা সম্মেলন অনুষ্ঠিত হয়। বিহার, নেপাল সীমান্ত, কলকাতা, বাঁকুড়া, হাওড়া, মেদিনীপুর, মুর্শিদাবাদ, কোচবিহার, বর্ধমান, দক্ষিণ দিনাজপুর সহ বহু এলাকার প্রায় 90 জন শ্রোতাবন্ধু এতে অংশ নেন। আমিও এই সম্মেলনে যোগ দিই। সম্মেলনের ফাঁকে বিভিন্ন শ্রোতাদের সাথে রেডিও তেহরান নিয়ে ব্যক্তিগত আলাপ করি। সবাই যেটা বলবার চেষ্টা করে সেটা হলো, পুরস্কার পাবার ক্ষেত্রে দীর্ঘ সূত্রতা পুরস্কার পাবার আনন্দকে ম্লান করে দিচ্ছে। এ বিষয়ে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি এবং পশ্চিমবঙ্গে রেডিও তেহরানে একটি শ্রোতা সম্মেলনের আয়োজনের অনুরোধ করছি।
করোনা পরিস্থিতির কারণে ডাক যোগাযোগ বন্ধ থাকা সহ একাধিক কারণে আমরা সময় মতো পুরস্কার পাঠাতে পারিনি বলে দুঃখ প্রকাশ করছি, আর শ্রোতা সম্মেলনের বিষয়টি আমাদের বিবেচনায় আছে। সময় সুযোগ মতো তা বাস্তবায়ন হবে বলে আমরা আশাবাদী। নিয়মিত চিঠি লেখার জন্য বিধানচন্দ্র সান্যাল, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। শ্রোতাবন্ধুরা, আপনাদের নিশ্চয়ই মনে আছে যে IRIB ফ্যান ক্লাব কিশোরগঞ্জ মুসলিম জনগোষ্ঠীর পাশে ইসলামী প্রজাতন্ত্র ইরান শীর্ষক প্রবন্ধ প্রতিযোগিতার আয়োজন করেছিল। ওই প্রতিযোগিতায় যৌথভাবে প্রথম পুরস্কার পেয়েছেন বাংলাদেশের রাজশাহী কলেজের ভূগোল ও পরিবেশ বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী খন্দকার রাবিবা ইয়াসমিন। প্রিয়জনের আজকের আসরে তার লেখার কিছু অংশ তুলে ধরছি। তিনি লিখেছেন,
ইসলামী প্রজাতন্ত্র ইরান মধ্যপ্রাচ্যের ও আফ্রিকার আরব দেশসমূহ এবং বিশ্বব্যাপী উন্নয়নশীল দেশগুলোর সাথে ব্যাপক সাংস্কৃতিক ও বাণিজ্যিক সম্পর্ক গড়ে তোলার পাশাপাশি বিভিন্ন অঞ্চলের মুসলিম জনগোষ্ঠীর পাশে দাঁড়িয়েছে বিশ্বস্ত বন্ধুর মতো। ফিলিস্তিন, আফগানিস্তান, ইয়েমেন, ইরাক, সিরিয়া, সুদান, গাম্বিয়া, লেবানন প্রভৃতি দেশের সাথে ইরানের রয়েছে ব্যাপক ও দীর্ঘমেয়াদী সহযোগিতামূলক বন্ধুত্ব। এই সমস্ত দেশ ছাড়াও বিভিন্ন অঞ্চলে নির্যাতিত জনগোষ্ঠী যেমন রোহিঙ্গা, কুর্দি ইত্যাদি জনগোষ্ঠীর পক্ষে সবসময় শক্তিশালী অবস্থান গ্রহণ করে ইসলামী প্রজাতন্ত্র ইরান। এভাবে মুসলিম জনগোষ্ঠীর কাছে একটি প্রিয় রাষ্ট্রে পরিণত হয়েছে ইসলামী প্রজাতন্ত্র ইরান।
মুসলিম জনগোষ্ঠীর পাশে ইসলামী প্রজাতন্ত্র ইরান শীর্ষক প্রবন্ধ প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অর্জন করায় খন্দকার রাবিবা ইয়াসমিন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। শ্রোতাবন্ধুরা, অনুষ্ঠানের এ পর্যায়ে আমরা রেডিও তেহরান বাংলা বিভাগের 40 বছর পূর্তি উপলক্ষে পাঠানো একটি অডিও ফাইল বাজিয়ে শোনাব। এটি পাঠিয়েছেন IRIB ফ্যান ক্লাব কিশোরগঞ্জের সভা গুরুদয়াল সরকারি কলেজের সহকারী অধ্যাপক মোহাম্মদ শাহাদত হোসেন।
দীর্ঘ 40 বছর যাবত বাংলা ভাষাভাষী মানুষকে নিরলসভাবে সেবা দিয়ে যাওয়াই রেডিও তেহরান বাংলা বিভাগকে ধন্যবাদ জানাই। একই সাথে ধন্যবাদ ও শুভেচ্ছা জানাই এর সকল শ্রোতা ও শুভাকাঙ্ক্ষীদের। গণমাধ্যম হিসেবে বেতারের অগ্রযাত্রা ঈর্ষণীয়। 20শ শতাব্দীতে বিশ্বকে শাসন করা এ গণমাধ্যমটি 21শ শতাব্দীতে এসে মুখ থুবড়ে পড়েছে। অনেক আন্তর্জাতিক বেতার কেন্দ্র বন্ধ হয়ে গেছে বা সীমিত আকারে কার্যক্রম চালাচ্ছে, কিন্তু IRIB এক্ষেত্রে ব্যতিক্রম। রেডিও তেহরান শুধু এর কর্মপ্রীতি বাড়াচ্ছেই না, বরং আরও আধুনিক, আরও গতিশীল হচ্ছে। বিশেষ করে বাংলা বিভাগ নিজেদেরকে আরও অধিক শ্রোতাবান্ধব হিসেবে প্রমাণ করতে পেরেছে। বাংলা ভাষার জন্য এটি সত্যি গৌরবের, আনন্দের। রেডিও তেহরানের বাংলা বিভাগ বর্তমানে শর্টওয়েভ, ওয়েবসাইট, ইউটিউব ও ফেসবুক লাইভে অনুষ্ঠান প্রচার করছে, ফলে এক মাধ্যমে সমস্যা হলে শ্রোতারা অন্য মাধ্যমে অনুষ্ঠান শুনতে পারছেন। আর যারা পড়তে পছন্দ করেন তাদের জন্য রয়েছে ওয়েবসাইট পার্স টুডে। 40 বছর পূর্তিতে রেডিও তেহরান তাই হয়ে উঠেছে শ্রোতাদের বেতার কেন্দ্র। সাহসী ও নিরপেক্ষ সংবাদ রেডিও তেহরানকে দান করেছে অনন্য মর্যাদা। ইরান ও ইসলামকে পরিচয় করিয়ে দিচ্ছে অগণিত মানুষের কাছে। আমরা সবাই জানি সংবাদ, সংবাদ বিশ্লেষণ, ইসলাম বিষয়ক নানা অনুষ্ঠান, ইরান সম্পর্কিত অনুষ্ঠান রেডিও তেহরানের মূল প্রতিপাদ্য, আর আমাদের চাহিদাও তাই। এসব অনুষ্ঠান আমাদেরকে শুধু আনন্দই দেয় না, আমাদের জ্ঞানের ভাণ্ডারকেও সমৃদ্ধ করে। অধিকন্তু বেশ কিছু অনুষ্ঠান আমাদের জীবনকে সুন্দরভাবে গড়ে তুলতে সাহায্য করে। সে কারণেই বাংলাদেশ ও ভারতের অসংখ্য শ্রোতার কাছে রেডিও তেহরান এতটা জনপ্রিয়।
রেডিও তেহরানের ৪০তম প্রতিষ্ঠা বার্ষিকীতে এই বেতারকে মূল্যায়ন করে ভয়েস মেইল পাঠানোয় শাহাদাত ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ। প্রিয় শ্রোতা, আপনি যদি রেডিও তেহরানের বার্ষিক ও মাসিক শ্রেষ্ঠ শ্রোতা প্রতিযোগিতায় অংশ নিতে চান, কিংবা আপনার মূল্যবান মতামত, পরামর্শ ও সাক্ষাৎকার প্রিয়জনে অথবা অনলাইনে প্রচার করতে চান, তাহলে চিঠি লিখুন এই ঠিকানায় রেডিও তেহরান 1982@gmail.com অথবা রেডিও তেহরান @ws.irib.ir। কুষ্টিয়ার খাদিমপুর বাজার থেকে মখলিসুর রহমান পাঠিয়েছেন এবারের মেইলটি। সালাম ও শুভেচ্ছা জানানোর পর তিনি লিখেছেন, প্রতিদিনের মতো আজকেও আমার প্রাণের বেতার রেডিও তেহরানের সম্প্রচারিত বিশ্ব সংবাদ, দৃষ্টিপাত, স্বাস্থ্যকথা, কথাবার্তা এবং সাপ্তাহিক ধারাবাহিক অনুষ্ঠান কোরআনের আলো অত্যন্ত ধৈর্য ও মনোযোগ সহকারে শ্রবণ করেছি। সত্যি কথা বলতে কি, আজকের সম্প্রচারিত প্রতিটি অনুষ্ঠানই ছিল শিক্ষণীয়, তথ্যবহুল এবং মনোগ্রাহী। তবে স্বাস্থ্যকথা অনুষ্ঠানে কুমিল্লা মেডিকেল কলেজ ও হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক মোহাম্মদ তাইফুর রহমান সাহেবের সাক্ষাৎকারে ব্রেন স্ট্রোকের উপর আলোচনার চতুর্থ পর্বে ঘুমের কার্যকারিতা, গুরুত্ব, সময়, ক্ষতি, নানা দিক সম্পর্কে আলোচনাটি এবং স্বাস্থ্য বিষয়ে বিভিন্ন পরামর্শ শুনে ভীষণ ভালো লেগেছে। একটি চমৎকার জ্ঞানগর্ভ ও তথ্য সমৃদ্ধ অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য রেডিও তেহরানের বাংলা বিভাগের সকল কর্মী ভাই ও বোনদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।
স্বাস্থ্যকথা অনুষ্ঠান থেকে উপকৃত হয়েছেন জেনে ভালো লাগছে। তো চিঠি লেখার জন্য মুখলেসুর রহমান ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আসরের পরের মেলটিও স্বাস্থ্যকথা অনুষ্ঠান সম্পর্কে, এটি পাঠিয়েছেন বাংলাদেশের গোপালগঞ্জ ইন্টারন্যাশনাল রেডিও ক্লাবের সভাপতি বিধান চন্দ্র টিকাদার। তিনি লিখেছেন, রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠানের একটি অতীব গুরুত্বপূর্ণ সাপ্তাহিক অনুষ্ঠান হচ্ছে স্বাস্থ্যকথা। ঘরে বসে আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ে বিনামূল্যে বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ পেয়ে থাকি, যা আমাদের খুবই উপকারে আসছে। গত 23 মার্চ নাক কান গলা বিশেষজ্ঞ ডাক্তার জনাব এম ময়নুল হাফিজের কাছ থেকে টনসিল নিয়ে অনেক গুরুত্বপূর্ণ তথ্য ও পরামর্শ পেলাম। আগামীতে স্বাস্থ্যকথা অনুষ্ঠানে নাকের পলিপাস নিয়ে বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ শুনতে চাই।
বিধান চন্দ্র টিকাদার স্বাস্থ্যকথা অনুষ্ঠান থেকে গুরুত্বপূর্ণ তথ্য ও পরামর্শ পাচ্ছেন জেনে ভালো লাগল। আর নাকের পলিপাস নিয়ে বিশেষজ্ঞ চিকিৎসকদের আলোচনা প্রচারের ইচ্ছে আমাদের রয়েছে। চিঠি ও মতামতের জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আসরের শেষ চিঠিটি পাঠিয়েছেন শরীফা আক্তার পান্না কিশোরগঞ্জের খড়মপট্টি থেকে। তিনি লিখেছেন, ২৫ মার্চ শুক্রবার রেডিও তেহরানের বাংলা বিভাগ থেকে প্রচারিত প্রতিটি অনুষ্ঠানে ছিল আকর্ষণীয়, সহজবোধ্য, নিরপেক্ষ, শিক্ষামূলক ও তথ্যবহুল। প্রতিটি অনুষ্ঠান সম্পর্কেই আমার মনের মধ্যে অনেক কথা আনাগোনা করছে। নিয়মিত অনুষ্ঠান, বিশ্ব সংবাদ, দৃষ্টিপাত ও কথাবার্তা যেমন আমার তথ্য ভাণ্ডারকে সমৃদ্ধ করেছে, তেমনি সুন্দর জীবন ও আলাপন অনুষ্ঠান দুটি থেকে আমি অনেক কিছু শিখতে পেরেছি। এসব শিক্ষা আমার ও আমার পরিবারের জন্য অত্যাবশ্যকীয় বলেই আমি মনে করি। চিঠির শেষাংশে এ শ্রোতাবন আলাপন অনুষ্ঠানে ইউক্রেন সংকট নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ রুহুল আমিনের সাক্ষাৎকারটি ভালো লেগেছে বলে তিনি জানিয়েছেন।
বোন শরীফা আক্তার পান্না, রেডিও তেহরানের বিশ্ব সংবাদ সহ দুটি অনুষ্ঠান সম্পর্কে আপনার ভালো লাগার অনুভূতি জেনে আমাদেরও ভালো লাগলো। আশা করি আবারও লিখবেন। শ্রোতাবন্ধুরা, অনুষ্ঠানের এ পর্যায়ে কয়েকজন শ্রোতার ইমেইলের প্রাপ্তি স্বীকার করছি। বাংলাদেশের রাজবাড়ী জেলার খোশবাড়ি থেকে শাওন হোসেন, নারায়ণগঞ্জের আলী সাহার্দি থেকে এইচ এম তারেক, মুন্সীগঞ্জের গজারিয়া থানার ইমামপুর থেকে সাকিয়া রহমান মারিয়া, ফারিয়া রহমান, রিনিতা রিনি ও সাইফ আহমেদ, ভারতের ছত্তিশগড়ের ভিলাই থেকে আনন্দমোহন বাইন এবং পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার বারুইপাড়া থেকে এস এম নাজিমউদ্দিন।
চিঠি লেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো শ্রোতাবন্ধুরা, অনুষ্ঠানের এ পর্যায়ে রয়েছে একটি দেহতত্ত্ব গান। হাসান মতিউর রহমানের কথায় নাজির মাহমুদের সুরে কবর শিরোনামের গানটি গেয়েছেন ইমরান মাহমুদুল।
বন্ধুরা, আপনারা গানটি শুনতে থাকুন, আর আমরা বিদায় নিই প্রিয়জনের আজকের আসর থেকে।
কে খুঁড়িবে কোথায় কবর, কে যে দেবে কাকে খবর, কে খুঁড়িবে কোথায় কবর, কে যে দেবে কাকে খবর, মিলবে কি কাফনের কাপড়, মিলবে কি কাফনের কাপড়, কারা থাকবে জানা যায়, সে কথাটা জানে শুধু জানে আমার ওই আল্লাহ, সে কথাটা জানে শুধু জানে আমার ওই আল্লাহ, সে কথাটা জানে শুধু জানে আমার ওই আল্লাহ। পাতার পানি যেমন এই মানুষের আয়ু তেমন, কবে কখন হয় রে মরণ জানার কোন আয়ু পায়, কচু পাতার পানি যেমন এই মানুষের আয়ু তেমন, কবে কখন হবে মরণ জানার কোন আয়ু পায়, সে কথাটা জানে শুধু জানে আমার ওই আল্লাহ, সে কথাটা জানে শুধু জানে আমার ওই আল্লাহ, সে কথাটা জানে শুধু জানে আমার ওই আল্লাহ। ডাইনে মাটি বামে মাটি তার উপরে বাঁশের লাঠি, কি সুন্দর পরিপাটি কেমনে দিন রাত্রি যায়, সে কথাটা জানে শুধু জানে আমার ওই আল্লাহ, সে কথাটা জানে শুধু জানে আমার ওই আল্লাহ,
সে কথাটা জানে শুধু জানে আমার ওই আল্লাহ।
নও মুসলিমদের আত্মকথা।
শ্রোতা বন্ধুরা, সালাম ও শুভেচ্ছা নিন। আশা করি যে যেখানে আছেন ভালো সুস্থ আছেন। নও মুসলিমদের আত্মকথা শীর্ষক ধারাবাহিকের আয়োজনে আপনাদের স্বাগত জানাচ্ছি। মার্কিন নও মুসলিম আলি মলিনার একটি উদ্ধৃতি দিয়ে শুরু করব আজকের আলোচনা। তিনি বলেছেন, হজে লোকজন যখন বুঝতে পারল যে আমি একটি অমুসলিম দেশ থেকে ইসলাম ধর্মে দীক্ষিত হয়েছি, পরম আন্তরিকতার সাথে তারা আমার সাথে ব্যবহার করল। মক্কায় কারো সাথে কোনো রকম ভেদাভেদ নেই। অমুসলিমদের জন্যে হজ অনুষ্ঠানে মানবিকতার মহান বার্তা রয়েছে, তা হল ঐক্যবদ্ধ থাকা, সমঝোতা ও সংহতি, সহনশীলতা এবং ধৈর্যের বার্তা। তো চলুন তার বিস্তারিত বক্তব্য শুনি।
রাসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাব ছিল বিদ্যুৎ চমকের মতো। মানব সমাজের অন্ধকার মরুতে ওই বিদ্যুৎ মুহূর্তেই আলো ছড়িয়ে দেয়, হেজাজ ভূমিকে ওহির পরম নূরের কেন্দ্রভূমিতে পরিণত করে। ইসলামের আবির্ভাবের ফলে কুসংস্কারের শেকল একের পর এক ভেঙে যেতে থাকে এবং শত্রুতার জাল ধীরে ধীরে কেটে যেতে থাকে। সত্য নূরের বরকতে অন্তরগুলো পরস্পরের ঘনিষ্ঠ হতে থাকে, মানুষের উপর রহমত এবং বরকত বর্ষিত হয়। অবশেষে আধ্যাত্মিক এই বিপ্লবের ফলে চারিদিকে প্রশান্তি আর নিরাপত্তার অমোঘ ছায়া নেমে আসে। রাসুলে খোদার শিক্ষার আলো এরকমই পরিবর্তন এনেছিল নও মুসলিম আলি মলিনার অন্তরে। মলিনা আমেরিকার নাগরিক। তিনি কোরআন এবং ইসলামের ইতিহাস পড়ে এগুলোর প্রতি আকৃষ্ট হয়ে পড়েন এবং সত্যে উপনীত হবার জন্য উদ্গ্রীব হয়ে পড়েন। ইসলামে দীক্ষিত হওয়া এবং সুন্দর এই দিন থেকে উপকৃত হবার কাহিনী বর্ণনা করেছেন এভাবে।
আমার জীবনের কোনো লক্ষ্য ছিল না। লেখাপড়া শেষ করেছি, ক্ষণিকের চিত্ত বিনোদনে ব্যস্ত ছিলাম। একদিন আমার এক বন্ধুর কাছে কোরআন নামক গ্রন্থটি পেলাম। সেই মুহূর্ত পর্যন্ত আমি ইসলাম বা কোরআন সম্পর্কে কিছুই শুনিনি। কোরআনের কয়েকটি পৃষ্ঠা দেখলাম, বক্তব্যগুলো হৃদয়গ্রাহী ছিল, একেবারে মনে গেঁথে যেত। কোরআনের সহজ সরল এবং সুস্পষ্ট আয়াত আমার চেহারায় যেন ঠান্ডা পানির ছিটা মেরে দিল। আমি আলস্যের ঘুম থেকে জেগে উঠলাম। এই কিতাবটি আমাকে এত বেশি আলোড়িত করেছে যে আমি মুসলমান এবং ইসলাম নিয়ে আরও বেশি গবেষণা করতে শুরু করলাম। এই নও মুসলিম যুবক কোরআনের সাথে পরিচিত হবার পর এবং কোরআনের গভীর তাৎপর্য ও সৌন্দর্য উপলব্ধি করার পর ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় নেন, অর্থাৎ দীনে ইসলাম গ্রহণ করেন। তিনি বলেন,
কয়েক মাস ইসলাম নিয়ে গবেষণা করলাম। ইসলাম কেবল একটা দিনই নয়, বরং পরিপূর্ণ একটি জীবনবিধান। আরও লেখাপড়া করার পর বুঝলাম ইসলামের শিক্ষা হল সমাজ এবং যুবকদের সকল সমস্যার সমাধান।
Thank you.
এ সত্য অনস্বীকার্য যে ইসলামে মানুষ তৈরি শিক্ষাগুলো সবসময় উৎসুক অন্তরগুলোকে নিজের দিকে টানে, কারণ ইসলাম মানুষের চাহিদাগুলো মেটায়। হযরত আলী আলাইহিসসালাম এ সম্পর্কে বলেছেন, ইসলামের পিলারগুলো সত্যের অনেক গভীরে প্রথিত হবার কারণে এর ভিত্তি স্থির এবং মজবুত। এর ঝর্ণাধারাগুলো জল টৈটম্বুর আর বাতিগুলো জ্যোতির্ময়। এর হেদায়াতের দিকদর্শন সত্য পথের পথিকদেরকে যথার্থ পথের দিশা দেয় এবং ইসলামের পুকুরের জল এ পথের পথিকদেরকে পরিপূর্ণভাবে তৃষ্ণা মেটায়।
হজ সফর সম্পর্কে মলিনার ব্যক্তিগত ভাষ্য এরকম, হজ ছিল আমার জন্য অবিস্মরণীয় এক অভিজ্ঞতা। বিচিত্র বর্ণ ও গোত্রের লক্ষ লক্ষ হাজি এই ঘরের প্রতি ভালোবাসার টানে এসে এক আল্লাহর ইবাদতে সামিল হয়। এত প্রেম ভালোবাসা আর ঐকান্তিক নিষ্ঠার সাথে ইবাদত করা হয় যে এক কথায় অবিশ্বাস্য এবং বিস্ময়কর। আমার মনে হলো আমি যেন নিজের ঘরেই আছি। মুসলমানরা আরবিতে আমাকে নিয়ে কথা বলছিল, আমাকে জিজ্ঞেস করল কোন দেশের নাগরিক। যখন বললাম আমেরিকার, তখনই তারা ইসলামের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের দূরত্ব নিয়ে কথা বলতে শুরু করল। কিন্তু আমি বললাম, তোমাদের মতোই আমিও আল্লাহর প্রতি ইমান এনেছি এবং সে কারণেই মক্কায় এসেছি। লোকজন যখন বুঝতে পারল যে আমি একটি অমুসলিম দেশ থেকে ইসলাম ধর্মে দীক্ষিত হয়েছি, পরম আন্তরিকতার সাথে তারা আমার সাথে ব্যবহার করল। মক্কায় কারো সাথে কোনো রকম ভেদাভেদ নেই। অমুসলিমদের জন্য হজ অনুষ্ঠানে মানবিকতার মহান বার্তা রয়েছে, তা হল ঐক্যবদ্ধ থাকা, সমঝোতা ও সংহতি এবং ধৈর্যের বার্তা।
আরও এক মার্কিন নওমুসলিম হলেন মিস্টার ড্যানিশ ভায়ানি। তিনি বললেন, আল্লাহ তার কৃপা দৃষ্টি তার প্রতি রেখেছেন এবং তাকে হেদায়তের সরল সঠিক পথ প্রদর্শন করেছেন। ইসলামে দীক্ষিত হবার কিছু সময় পর তিনিও হজে গিয়েছিলেন। হজের মর্যাদাময় ও জাঁকজমকপূর্ণ ইবাদাতের ধর্মীয় বিধান হাজিদের মধ্যকার ঐক্য সংহতি এবং মুসলমানদের বিনয় ও আন্তরিকতা তার ইমানকে আরও বেশি দৃঢ় করে তোলে। হজের প্রত্যেকটি আমলই মানুষকে বাস্তব প্রশিক্ষণ দেয়। ইহরাম বাঁধা থেকে শুরু করে লাব্বাইক বলা, আল্লাহর ঘর তাওয়াফ করা, মাকামে ইব্রাহিমের পেছনে নামাজ আদায় করা, সাফা মারোয়ায় সাই করা ইত্যাদি সবই মানুষের অন্তরকে পুত পবিত্র করে তোলার প্রশিক্ষণমূলক কর্মসূচি। সম্ভবত এজন্যে কোরআন বলেছে, নিঃসন্দেহে মানুষের জন্য নির্ধারিত সর্বপ্রথম ঘরটি হচ্ছে মক্কারি ঘরটি। এটি সারা বিশ্বের মানুষের জন্য হেদায়ত ও বরকতময়। এতে রয়েছে মাকামে ইব্রাহিমের মতো প্রকৃষ্ট নিদর্শন। আর যে লোক এর ভেতরে প্রবেশ করেছে সে নিরাপত্তা লাভ করেছে। এ ঘরের হজ করা সামর্থ্যবানদের জন্য অবশ্য পালনীয়। যারা সঙ্গ দিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ।
Տեհրանն է խոսում, Իրանի իսլամական հանրապետության հայերեն ռադիո ժամն եք լսում։